উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী। যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে, ভক্তিও আনত প্রায় অপশক্তির উপদ্রবেই। মানবতা বোধের প্রতি অকস্মাতে চ্যালেঞ্জ কেন? এর স্বরূপ কি? কিভাবে এ থেকে বেরিয়ে আসা যায়? এসব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ আমাদের এই রবিবারিক আয়োজনে। আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। গত অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে পবিত্র কোরআনের বিভিন্ন শব্দ এমনকি বাক্য প্রসঙ্গে তোয়াক্কা না করেই ব্যবহার করার ফলে বিপর্যয় দেখা যায়। কারণ ধর্মপ্রাণ অনেক মুসলমানই মনে করেন যে এই শব্দটি কিংবা বাক্যটি যেহেতু পবিত্র কোরআন থেকে এসছে সেহেতু এটি অলঙ্ঘনীয়। কিন্তু আসলে শব্দ কিংবা বাক্যের প্রসঙ্গ এবং অনুষঙ্গ জানা না থাকলে ভুল করার অবকাশ থেকেই যায়। যেমন জিহাদ শব্দটির যে অর্থ নিজের বিরুদ্ধে, নিজের রিপুর বিরুদ্ধে সংগ্রাম করা, সেই অর্থের প্রচলন আমরা কম দেখি। দেখি যুদ্ধ অর্থের ব্যবহার। সেজন্যই লক্ষ্য করি যে উগ্রবাদীরা এখন কোনো রকম পরিবেশ বা প্রেক্ষাপট বিবেচনা না করেই জিহাদকে সরাসরি লড়াই হিসেবেই দেখছে। পাকিস্তানের পেশাওয়ার থেকে রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক খাদিম হুসেন বলছিলেন সে কথাই।
Now what they have done is that they brought about a shift in the religious authority of jihad. Meaning like the interpretation actually made jihad something that is only aggression. Well, jihad is there, but...
খাদিম বলছেন যে জিহাদের ধর্মীয় অর্থে তারা এক ধরনের পরিবর্তন সাধন করেছেন। জিহাদের যে অর্থটা হলো সবকিছু ভালোর জন্য সংগ্রাম করা, সেই অর্থে জিহাদকে এখন ব্যাখ্যা করছে না জঙ্গিরা। তাদের বিবরণে জিহাদের আগ্রাসী রূপটাই যেন প্রকাশ পাচ্ছে, জিহাদ সেখানে যুদ্ধে রূপান্তরিত। আর এই পুরনো কাহিনীটাই বহুদিন ধরে চলে আসছে, আর সেটা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়েছে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, বিশেষত মাদ্রাসার মাধ্যমে, রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ও পাকিস্তানে, আফগানিস্তানে এবং বিশ্বের অন্যত্র। মিডিয়ার মাধ্যমে, FM রেডিওর মাধ্যমে জিহাদের এই বিবরণ তুলে ধরা হয়। কিছু কিছু কথিত সামাজিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলগুলো জিহাদকে যুদ্ধের সমতুল্য করে তোলে। আসল বিষয়টি হচ্ছে মুসলিম উগ্রবাদীরা ইসলামের ব্যাপারে একপেশে ধারণা পোষণ করে এসছে। তারা মনে করছে সভ্যতার শুরুটাই হয়েছিল ইসলাম ধর্ম আসার পর। সে কথাই বলছিলেন খাদিম হোসেন।
World, I mean time and space in the world, that starts from the advent of Islam. And nothing beyond
খাদিম হুসেন বলছেন যে ইসলামী সভ্যতা ছাড়া যেহেতু তাদের কাছে কোনো সভ্যতাই গ্রহণযোগ্য বলে মনে হয়নি, তা গ্রিক সভ্যতাই হোক কিংবা ভারতীয় সভ্যতাই হোক, সিন্ধু সভ্যতাই হোক অথবা পারস্য সভ্যতাই, বেবিলনীয় সভ্যতা যাই বলুন না কেন, সেগুলো একেবারে কল্পকথা অথবা মূর্তি পূজারই সভ্যতা হয়ে দাঁড়ায়। সুতরাং তারা মনে করে যে ইসলামী সভ্যতার বাইরেই কোনো কিছু বিরাজ করে না, এবং তারা মনে করে যে গোটা পৃথিবীর সূচনা ইসলাম থেকেই। আর এই তত্ত্বের আলোকেই তারা মনে করে যে কেবলমাত্র মুসলিমদেরই শাসন করবার অধিকার আছে, এবং যারা অমুসলিম তাদেরকে মুসলিমদের অধীনস্থ হয়ে থাকতে হবে। খাদিম হোসেন আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন। বলছেন যে উগ্রবাদীরা বহুত্ববাদের ধারণাকে নাকচ করে দেয়। এই বহুত্ববাদকে তারা হয় ষড়যন্ত্র নয়তো শয়তানের ব্যাপার বলে মনে করছে। কাজে বৈচিত্র্য নয়, একত্ববাদকেই প্রতিষ্ঠা করতে হবে। সুতরাং উগ্রবাদীরা এই একচ্ছত্রবাদের আধিপত্যকে বিশ্বাস করে, আর সেজন্যই তারা মনে করে যে আধুনিক সভ্যতাকে গড়ে উঠতে হবে খেলাফতের ওপর ভর করে। আর সেই খেলাফতের জন্যে তাদের মতে জিহাদ হতে হবে, আর সেই জিহাদের জন্য শহীদ হতে পারাটাও ভাগ্যের ব্যাপার। এমনি এক ধরনের ন্যারেটিভ বা কাহিনী উগ্রবাদীরা তুলে ধরে আমাদের সামনে। এই উগ্রবাদটা প্রথমে ঠিক সহিংস আকার ধারণ করেনি, এটি মূলত একটি তাত্ত্বিক ব্যাপার ছিল। পশ্চিমের দেশগুলো যাকে ইসলামিজম বা ইসলামবাদ বলে আখ্যায়িত করছে, রাজনীতির তত্ত্ব হিসেবে ইসলামের এই ব্যবহার ক্রমশই যে সহিংস উগ্রবাদে রূপান্তরিত হল, সে প্রসঙ্গে বলছিলেন আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের সিকিউরিটিজ স্টাডিজের অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি ডক্টর সাইদ ইফতিকার আহমেদ।
পাশ্চাত্যের বিভিন্ন চিন্তাবিদ এটাকে ইসলামিজম বলেন বা অনেকে ইসলামিক মৌলবাদ বলেন। এটি একটি রাজনৈতিক আন্দোলন হিসেবে আমরা দেখলাম মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া দানা বাঁধতে শুরু করলো এবং 8-10 রাজনৈতিক দলের মতোই তারা কিন্তু কার্যকলাপ শুরু করলো। তখনও আমরা এর মধ্যে সন্ত্রাসবাদিতা দেখিনি, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে এদের যে রাজনৈতিক কর্মসূচিগুলি ছিল মূলত ধর্মনিরপেক্ষ যে সমস্ত রাজনৈতিক দল বা বাম মতাদর্শের যে সমস্ত রাজনৈতিক দল ছিল তাদেরকে তারা তাদের রাজনৈতিক শত্রু মনে করত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে বাম চিন্তাধারার যে রাজনৈতিক দলগুলোর যে পন্থায় তারা কাজ শুরু করত তারাও ঠিক একই পদ্ধতি অবলম্বন করলো। এবং আমরা দেখলাম যে গত শতাব্দীর 60 এবং 70 বামপন্থার মধ্যে যেমন একজন সন্ত্রাসবাদ চলে আসলো, ঠিক ইসলামী পন্থী যে সমস্ত আন্দোলন দাঁড়ালো তারাও ঠিক অনুরূপভাবে সে সন্ত্রাসবাদ তাদের আন্দোলনের মধ্যে অন্তর্ভুক্ত করে নিল। তখনও কিন্তু এই আন্দোলনের মধ্যে যেটা আমরা দেখি যে আত্মঘাতী হামলা সেটা তখন দানা বাঁধেনি, কিন্তু আশ্চর্যের বিষয় তারা সেই জিনিসটাও পরবর্তীতে তাদের আন্দোলনের মধ্যে অ্যাডাপ্ট করলো। যখন আমরা দেখলাম শ্রীলঙ্কার LTTE বা লিবারেশন টাইগার্স অফ তামিল এলাম তারা আপনার এক ধরনের আত্মঘাতী হামলা করত প্রতিপক্ষের উপরে, পরবর্তী এই ধরনের উগ্রবাদিতা অর্থাৎ আত্মঘাতী হওয়ার প্রবণতাও এই ধর্মভিত্তিক যে আন্দোলন দাঁড়ালো বিভিন্ন মুসলিম দেশে তারা সেটাও অ্যাডাপ্ট করে নিল। এবং এই ধরনের আন্দোলনের যে মূল প্রবলেমটা বা সমস্যাটা আমরা দেখেছি যে বিভিন্ন বামপন্থী গোষ্ঠীগুলো যখন ভাগ হতে শুরু করলো তারা অন্য গোষ্ঠীকে বলা শুরু করলো যে তারা প্রকৃত বামপন্থী দল নয়। ঠিক একইভাবে এ সমস্ত উগ্রপন্থী দলগুলো যারা অন্য তাদের ভাষায় যেমন কেউ যদি সুন্নি মতাদর্শ ফলো করে তাদের ভাষায় শিয়ারা অথবা সুফিরা তারা প্রকৃত মুসলিম নয়, সুতরাং তাদেরকে হামলা করা এক ধরনের জায়েজ তাদের ভাষায়। তারা যখন মনে করলো যে অপর মুসলিম গোষ্ঠীটি তাদের ভাষায় সত্যিকারের মুসলমান নয় তাদের উপর হামলা করা শুরু করলো। এবং এর ফলে আমরা দেখলাম এই যে জঙ্গিবাদিতা এই ধরনের আন্দোলনের দানা বাঁধবার ফলে তাদের আক্রমণের শিকার 80% অধিকৃত মুসলিম জনগোষ্ঠী। অমুসলিম জনগোষ্ঠীর উপর তো হামলা করেছে কিন্তু 80% যারা নিহত হয়েছে পাকিস্তান আফগানিস্তান ইরাক সিরিয়া বা 80%-এর বেশি হবে তারা কিন্তু তাদেরই মতো ইসলাম ধর্মের অনুসারী।
এ কথা সত্যি যে ইসলামের নামে যেসব সহিংস উগ্রবাদের ঘটনা ঘটে থাকে তাতে নিহতদের অধিকাংশই মুসলিম, সুতরাং এই সহিংসতাকে এমনকি প্রচলিত অর্থেও ঠিক জিহাদ বলে সংজ্ঞায়িত করা যায় কিনা সে নিয়ে প্রশ্ন আছে। এই উগ্রবাদের কারণ সম্পর্কে কথা হচ্ছিল বর্তমানে বাহরাইন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক এবং ইসলাম বিষয়ক বিশিষ্ট গবেষক ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের সঙ্গে। ডক্টর ফারুক প্রথমেই বললেন যে বিষয়টিকে নিরপেক্ষ এবং নির্মোহ দৃষ্টি থেকে বিশ্লেষণ করতে হবে।
ঐতিহাসিকভাবে মুসলিমদের মধ্যে আভ্যন্তরীণ কিছু দিক আছে যেটার উপরে আমি আলোকপাত করব, আর আরেকটি আছে যেটা আমি বলবো মুসলিম বিশ্বের বহিরাগত দিক থেকে কিছু ফ্যাক্টর আছে যেটা এটাকে আরো বলা যেতে পারে যে বিভিন্ন ভাবে পুশ করছে বা প্রভোক করছে। দুটো সাইডই আমাদের সামনে রাখতে হবে। এটা যদি না রাখা হয় তাহলে আমরা যেমন আমাদের ভিতরকার যে সমস্ত ফ্যাক্টর গুলো আছে সেগুলো আইডেন্টিফাই করতে পারবো না। আমরা যদি সবাই মনে করি যে না এগুলো আসলে মুসলমানরা করছে না, মুসলমানদের কোনো দায়িত্ব নেই, এগুলো শুধু বাইরের বিভিন্ন প্রভাবের কারণে হচ্ছে বা শুধু পশ্চিমা শক্তিগুলো এগুলোর জন্য দায়ী, তাহলে যেমন এটা আমরা পূর্ণাঙ্গ একটা চিত্র পাবো না। তেমনি আমরা যদি শুধু এটা বলি যে মুসলমানরাই আসলে সবকিছুর জন্য দায়ী আর এখানে পশ্চিমা বিশ্বের বহির্বিশ্বের আসলে এখানে কোনো ভূমিকা নাই বা তাদের কোনো প্রভাব নাই,
এই নিরপেক্ষ বিশ্লেষণের আহ্বান জানানোর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ওমর ফারুক মুসলিম সংখ্যাগুরু দেশগুলোর কিছু সমস্যার কথাও তুলে ধরেন। তিনি বলেন যুদ্ধ বিগ্রহ প্রায় সব ধর্মেই হয়েছে, কিন্তু যুদ্ধ যখন সংগঠিত নয় এবং এর শিকার যখন সাধারণ মানুষ তখনই তা সন্ত্রাস হয়ে ওঠে। আর বর্তমান বিশ্বে ঠিক তেমনটি ঘটছে যেখানে নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আমরা যদি একেবারে আইডিয়ালিস্ট দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে ইসলামের যে ধারণাটা এই ধারণাটায় দুটো দিক রয়েছে। একটা হচ্ছে যে ইসলাম আসলে চায় যে বিশ্বের যে মানুষের জীবন ব্যবস্থা আছে তাদের যে জীবনযাত্রা আছে এখানে যেন সুবিচার থাকে, এবং সুবিচারের জন্য মানুষকে অনেক সময় বিভিন্ন ভাবে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতে হয়েছে। এটা শুধু মুসলমানরা হয় নাই, সারা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রেই হতে হয়েছে। আমেরিকার যেমন ইন্ডিপেন্ডেন্সের সময় তাদের যেরকম ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে সেটা হতে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের একটা নর্ম থাকা দরকার যে সুবিচারের সাথে সাথে আমরা শান্তি এবং নিরাপত্তা চাই। এটা আমাদের নিজেদের জন্য এবং অন্যদের জন্য এটা একটা নীতি হিসেবে আমাদের গ্রহণ করতে হবে। তো এই ক্ষেত্রেই আমরা মুসলিম বিশ্বের আভ্যন্তরীণ ইতিহাস এবং ঐতিহ্যের দিকে যদি দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে এই যে পিস বিল্ডিং যেটা বলে, এই পিস বিল্ডিংটা আসলে ওই রকম ভাবে নারিশ হয় নাই বা বিকশিত হয় নাই, বিশেষ করে গত কয়েক শতাব্দীতে। এই প্রেক্ষাপটে এমন কিছু দিকে মুসলিম বিশ্ব বিভক্ত হয়ে গেছে এবং তাদের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব কোলাহল আরো বেড়েছে, যেই প্রেক্ষাপটে আসলে বহিরাগত ফ্যাক্টর গুলো এখন একটা বড় ভূমিকা পালন করছে। আমরা যেহেতু ইন্টারনাল কিছু বিষয় আছে, এক্ষেত্রে আমাদের মুসলিম হিসেবে দায়িত্ব হলো যে আমাদের যে পিস এজ এ নর্ম এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এবং আমরা সুবিচারের জন্য যদি লড়াইও করি, প্যালেস্টিনিয়ানদের অধিকারের জন্য লড়াই করি বা সোভিয়েত প্রভাবকে যেমন আফগানিস্তান থেকে বিতাড়িত করা হলো, এগুলোর জন্য মানুষ লড়বে, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু যখন এটা এমন হয়ে যায় যে মানুষ মানুষের জীবনের কোনো সম্মান দেয় না, যখন সিভিলিয়ান যারা বেসামরিক যারা তাদের উপরে আক্রমণ হচ্ছে, সাধারণ জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, এগুলো তখন সন্ত্রাসবাদের পর্যায়ে চলে যায়। সুতরাং আমাদের সেই ডিস্টিংশনটা সামনে রাখতে হবে যে মানুষ যদি যুদ্ধে লিপ্ত হয় তার মানে এটা টেরোরিজম না। এখানে যদি এইভাবে ডিফাইন করা হয় তাহলে কিন্তু আমরা সেই হারিয়ে ফেলব।
কাজেই সহিংস উগ্রবাদ কিংবা সন্ত্রাসবাদের সঙ্গে যুদ্ধের পার্থক্যটা যখন পরিষ্কার, তখন স্বভাবতই প্রশ্ন ওঠে এ কেমন ধরনের লড়াই যেখানে সাধারণ এবং নিরীহ মানুষ আক্রান্ত হয়। কখনো তাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয়, কখনো বা তাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়, এবং প্রায় সকল ক্ষেত্রেই বলা হয় এর লক্ষ্য হচ্ছে খেলাফত প্রতিষ্ঠা করা। এই ভ্রান্তি যা অনেক বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, সেসব নিয়ে আরও কিছু কথা, কিছু বিশ্লেষণ, উগ্রবাদ, উৎকণ্ঠা ও উত্তরণের আগামী অনুষ্ঠানে আগামী রোববার।